الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم لا تزال لا إله إلا الله تنفع من قالها وترد عنه العذاب والنقمة ما لم يستخف بها قالوا وما الاستخفاف بها يا رسول الله قال أن يظهر العمل بالمعاصي ثم لم ينكر ولم يغير أو كما قال النبي صلى الله عليه وسلم بھائیو اور دوستو اور بزرگو اللہ رب العالمین آمادر کے ایمان عملر محنت سامنے نیے ایمان عملر کسو آلوچنا سنار جنو তার শাহী দরবারে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়াতের জন্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদেরকে পাঠাইতে রয়েছেন। এবং সেই সিলসিলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শেষ হয়ে গেছে। আর নবী পাঠাবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে, সেটা নবী হিসাবে না, আখেরি উম্মতের একজন সদস্য হিসেবে। তিনি এসে তিনার ইঞ্জিল প্রচার করবেন না, আমাদের নবীজির কোরআন সুন্নাহ প্রচার করবেন। তো এই যে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এনাদের সিলসিলা চলে আসছে, কোরআন হাদিসের দিকে তাকাইলে দেখা যায় সমস্ত নবী রসুল আলাইহিমুস সালামদের মেহনতের সিলসিলা একরকম ছিল। এরকম না এক নবী এক তরিকায় দিনের কাজ করছেন, আর এক নবী আর এক তরিকায়, এরকম দেখা যায় না। একই সিলসিলায় একই তরিকায় কাজ করে আসছেন। সেই তরিকা কি, যেটা আখিরি নবী পর্যন্ত পরিবর্তন হয় না, একই তরিকা, এবং যে কেউ কামিয়াবি চাবে কেয়ামত তাক তার জন্য ওইটাই তরিকা। সমস্ত নবীগণ যে তরিকায় কাম করছেন, মেহনত করছেন, কেয়ামত তাক ওই তরিকাই ঠিক থাকবে, পরিবর্তন করে কামিয়াবি আনা যাবে না। সেই তরিকা হলে এই মানুষ ছোটকাল থেকে আস্তে আস্তে বড় হয়, বিভিন্ন জিনিস দেখতে থাকে, দেখতে দেখতে তার ভিতরে চিজ ও আসবাবের ব্যাপারে একটা ধারণা তৈরি হয়। চিজ ও আসবাব মখলুকাত, মখলুকাত থেকে অনেক কিছু হওয়ার ধারণা সৃষ্টি হয় অটোমেটিক, এটার জন্য কোন পড়াশোনা লাগে না, দেখতে দেখতে হয়ে যায়। ছোটকালে মনে করে তার মায়ের থেকেই সব কিছু হয়, এই জন্য যে কোনো জরুরত মায়ের কাছে পেশ করে। আর একটু বড় হইলে মনে করে যে না, মা তো বাপের আন্ডারে, বাপ যদি না চায়, বাপ যদি টাকা না দেয় তো মায় কি করব, তখন আমার বাপের থেকে হওয়া রেকিন হয়। আর একটু বড় হয়, আর একটু বুঝমান হয়, তখন দেখে দেশের যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আছে তাদের থেকে হয়। এইভাবে আসবাবের প্রতি তার একিন বাড়তে থাকে, দোকান থেকে হয়, জমিন থেকে হয়, মিল কারখানা থেকে হয়, অসংখ্য গলত একিন, অসংখ্য গলত একিন ওই দেখতে দেখতে তার কলবের মধ্যে বসে যায়। ওষুধ খাইলে রোগ ভালো হয়ে যায়, তো ওষুধের পর একিন হয়ে গেল। এই যে জন্মগত ভাবে তার চোখের দেখার ভিত্তিতে হাজারো গলত একিন তার কলবে বসে গেছে, অথচ এই কলমটা কিন্তু শরীরের রাজা, কলটা কি? শরীরের রাজা, হাত পা চোখ কান নাক এগুলো হলো প্রজা। কলব যা সিদ্ধান্ত নিবে, হাত পা চোখ কান নাক ওইগুলো বাস্তবায়ন করবে। কথার কথা আপনারা সিদ্ধান্ত করছেন যে আজকে মাগরিবের নামাজ মার্কাজ মসজিদে যেয়ে পড়তে হবে, তো আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ এই ব্যাপারে সাহায্য করছে, চোখে রাস্তা দেখাই দিছে, পায়ে চলছে, গাড়ি ঘোড়া ঠিক করতে হলে হাতে পকেট থেকে টাকা বের করছে, মানে যা দরকার। কলবের এই সিদ্ধান্তটা মার্কাজে আমরা মাগরিব পড়ব, এই সিদ্ধান্ত আগে কলব নিয়ে নিছে, এখন এইটাকে বাস্তবায়ন করার জন্য পুরা বডির প্রত্যেকটা অঙ্গ সাহায্য করছে। তারা তো প্রজা, তারা তো রাজার অর্ডারে চলে, এটা আসল কলব, আসল। এজন্য হাদিসেও বলা হয়েছে যে তোমার শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে, এইটাকে যদি ঠিক করতে পারো মেহনত করে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, তো তোমার হাত পা চোখ কান সব আমল সহি হয়ে যাবে। এটা ঠিক, সব ঠিক, রাজা ঠিক, প্রজা ঠিক, আর তোমার কাল এইটা যদি নষ্ট হয়ে যায়, এর মধ্যে যদি চিজ ও আসবাবের মহাব্বত ভরা থাকে, চিজ ও আসবাব থেকে হওয়ার একিন ভরা থাকে, তাহলে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গলত আমল বের হবে। চোখে না জায়েজ জিনিস দেখবে, ওটাতেই মজা পাবে, কানে নাজায়েজ আওয়াজ শুনবে, জবানে মিথ্যা বলবে, গীবত করবে, শরীয়ত বিরোধী কথা বলবে, সব কিছু উল্টো হয়ে যাবে। এটা বুখারী শরীফের হাদিস, ইন্না ফিল জাসাদি লামুজগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। কলব হল রাজা আর সব প্রজা। এই জন্য কোন মানুষ যখন ইন্তেকাল করে যায়, সবাই বলাবলি করে অমুক চলে গেছে, অমুক চলে গেছে, আপনি যে দেখেন তার বাড়িতে তার বডি পড়ে আছে, তার মাথাও আছে, চোখ কান নাক সব আছে, পুরো বডিটা আছে, কিন্তু সকলের মুখে একই কথা, একই কথা, অমুক চলে গেছে। তাহলে অমুকটা কি বডি না তার আত্মা? বডি তো আছে, তারপরও তো বলতেছে চলে গেছে, আত্মা কল, এইটা হলো আসল। তো আমি যে কথা বলতেছিলাম যে চিজ আসবাব থেকে হইতে দেখে মানুষ, ছোটকাল থেকেই দেখতে দেখতে ওটার প্রতি আকিদা পয়দা হয়ে যায়, আসবাব থেকে হওয়ার আকিদা পয়দা হয়, এটা একটা গলত আকিদা, গলত আকিদা। চোখের এই দেখা সহি না, আসবাব থেকে হওয়ার আকিদা সে যে পাইল তো চোখের থেকে দেখার দ্বারা, চোখ ধোকা দেয়। আপনি এক ট্রেনে বসে আছেন, পাশে আটটা ট্রেন চলে গেছে, তো আপনার চোখ আপনাকে ধোকা দিবে, আমাকে ধোকা দিবে যে আমারটা দেখছে। কি মনে হবে দেখলে? আমারটা দেখছে। পরে দেখবেন না আপনি তো বসে আছেন, আর একটা গেছে। চাক্ষুষ চোখ ধোকা দেয়। এই জিনিসটা সবসময় ছিল। আর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম আসে এই জায়গাটা হাত দিছে, এই জায়গাটা হাত দিছে। তুমি যে বস্তু থেকে হইতে দেখতেছ, তোমার এই বিশ্বাস সহি না, গলত বিশ্বাস। কি বিশ্বাস দিলে বসাইতে হবে? সব আল্লাহ জাল্লা শানহু তার থেকে হইতেছে, আল্লাহ থেকে হইতেছে। কর্ণেওয়ালা জাত একমাত্র রব্বুল আলামিন। আর যত কিছু দেখতেছ একজনেরও নিজস্ব কোন ক্ষমতা নেই, এটা সব আল্লাহর হুকুমের মহতাজ। আপনার জমিন ফসল দিবে কিনা আল্লাহর হুকুমের মহতাজ। আল্লাহ আদেশ করলে দিবে, না করলে দিবে না। একই এলাকায় একজনের জমিনে ভালো ফসল হয়েছে আর একজনের জন্য জমিন ফসল নষ্ট হয়ে গেছে, আল্লাহর হুকুম হয় নাই। একই রোগ একই ওষুধ দুইজন খেতেছে, একই রোগ একই ওষুধ, একজন সুস্থ হইতেছে আর একজন সুস্থ হইতেছে না। কেন? হাদিসে পাকের মধ্যে আসছে ওষুধ পেটে যাওয়ার সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি এই লোকটাকে উপকার করব কিনা, নাফা পোষাইব কিনা। আল্লাহ যদি হুকুম করে তো আলহামদুলিল্লাহ ফায়দা দেখা যায়, আল্লাহ যদি হুকুম উপকার পৌঁছানোর হুকুম না দেয় তো ফায়দা হয় না, অনেক সময় আরো রোগ বাড়ায় দেয়। ফায়দা তো হয় না, রোগ আরো বাড়ায় দেয়। তো তমাম মানুষের একই সমস্যা ছিল, আসবাবের উপর একই। আর তমাম আম্বিয়া কেরামের একই মেহনত ছিল, ওই জায়গাটা ঠিক করো। তুমি যার থেকে হইতে দেখতেছ এটা গলত দেখতেছ। এই পর্দার পিছনে আর এক বহুত বড় জাত রয়ে গেছেন, যিনি সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস মহান রব্বুল আলামিন। সমস্ত মখলুক তার দিকে মহতাজ, তিনি কারোর দিকে মহতাজ না। আল্লাহু সামাদ। সামাদ মানে কি? সামাদের অর্থ হল আল্লাহ রব্বুল আলামিন কারোর দিকে মহতাজ না, কোন চিজ আসবাবের দিকে মহতাজ না, কিন্তু তমাম মখলুক আল্লাহর দিকে মহতাজ। তারা আল্লাহর আদেশ ছাড়া কিছুই করতে পারবে না। এক হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, পুরা দুনিয়ার মানুষ যদি এক হয়ে যায় আর তোমাকে উপকার করতে চায় আর আল্লাহ রাব্বুল আলামিন না চায়, তো তারা পারবে না। আর পুরা দুনিয়ার মানুষ যদি এক হয় তোমাকে ক্ষতি করতে চায়, আল্লাহ না চায়, তো তারা পারবে না। তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটা তমাম আম্বিয়া কেরাম সর্বপ্রথম মানুষের দিলের মধ্যে বসাইছেন। কেন আমলের জন্য তেমন বেশি মেহনত লাগে না। রাজা ঠিক হয়ে গেলে প্রজা সহজে ঠিক হয়ে যায়, রাজা ঠিক হয়ে গেলে প্রজা ঠিক হয়ে যায়। সবাই এই আওয়াজ লাগাইছে, আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আসছিলেন, দুনিয়া সমস্যায় ভরা ছিল, মানুষ এমন তাদের আখলাক নিম্নমানের ছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না। সমস্ত গুনাহ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এগুলো ছিল তাদের জিন্দেগি। আবার অভাব অনটনও ছিল, হাজারো সমস্যা থাকা সত্ত্বেও নবীজি ওইগুলোর জন্য কোন ব্যবস্থা দিলেন না যে তোমাদের ওই সমস্যার জন্য এইটা, ওই সমস্যার জন্য এইটা। আজকাল দেয় না, পাঁচ দফা ছয় দফা দফা দেয় না, নবীজি কোন দফা দিলেন না। নবীজি দিলেন এক দফা, কি দফা দিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষ, তোমরা এই কথাটা বলো, এখানে বলার অর্থ অন্তর দিয়ে বিশ্বাস করো, অন্তর দিয়ে বলো, মুখে বলো না। এটা মুখে তো আবুল জাহেলও কইছে, আবুল লাহাবও কইছে, কিন্তু তারা কামিয়াব হয় নাই। অন্তরে বলতে হবে, কল দিয়ে বলতে হবে, কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, তিনি সবকিছুর মালিক, অন্য কারোর থেকে কিছু হয় না, তিনি একাই সবকিছু করতে পারেন, কোন মাখলুকের দরকার নেই, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এটা হলো আল্লাহর কুদরত, তার কোনো কিছুর দরকার নেই। কোন শব্দ দিয়ে এত বড় পৃথিবী, সৌরজগৎ, সাত আসমান, জমিন কোন শব্দ দিয়ে বানাইলেন? কোন কোন আসবাব লাগে না, এটা তার কুদরত। আর একটা হল তার আদত, দুনিয়াতে তার সিস্টেম, দুনিয়াতে তার নিজাম। একটা হলো কুদরত, তার শক্তি, কোন আসবাব ছাড়া সবকিছু করতে পারেন। তবে তিনি একটা নিজাম রাখছেন, স্বামী স্ত্রীর দ্বারা সন্তান হবে, করবে আল্লাহ, এদেরকে মাধ্যম বানাবেন, কিন্তু আল্লাহ এটার জন্য বাধ্য না। মা হাওয়াকে বানাইলেন, কোন মহিলার প্রয়োজন পড়ল না। ঈসা আলাইহিস সালাতু সালামকে বানাইলেন, কোন পুরুষের প্রয়োজন পড়ল না। তার ক্ষুদ্র আদম আলাইহিস সালামকে বানাইলেন, পুরুষ মহিলা কারোর প্রয়োজন পড়ল না, কারোর প্রয়োজন পড়ল না। তার কুদরত এটা। আমাদের কাউকে চাকরির দ্বারা পালতেছেন, কাউকে ব্যবসার দ্বারা পালতেছেন, এগুলো তো আল্লাহর পিওর, এইগুলো কি রিজিক দাতা? চাকরি আর ব্যবসার জমিন কি রিজিক দাতা? রিজিক দাতা তো ইন্নাল্লাহু আর-রাযাক, আল্লাহ হলো রিজিক দাতা। তবে রিজিক পৌঁছানোর জন্য তার অনেক পিওন আছে, পিওন আছে। কারোর জন্য জমিনকে পিওন বানাইছেন, কারোর জন্য দোকানকে বানাইছেন, কারোর জন্য মিল ইন্ডাস্ট্রিকে বানাইছেন। এই জায়গায় বান্দার জন্য পরীক্ষা রাখছেন যে তুমি দেখবা একটা জিনিস দ্বারা হইতেছে, কিন্তু আসলে ওইটা আর দ্বারা হইতেছে না, ওর পিছনে আমি রব্বুল আলামিন করনেওয়ালা। রব জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রব। এই জন্য রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেওয়ার আগে নিজের পরিচয় দিছিলেন। মিশকাত শরীফে লম্বা হাদিস আছে, আল্লাহ নিজে নিজের পরিচয় দিছিলেন, আমি কে, তারপর পরীক্ষা দিছিলেন, আলাস্তু বিরব্বিকুম, না পড়াই কি পরীক্ষা নেওয়া যায়? তার আল্লাহ তো আগে সমস্ত রুকে একত্র করে তাদেরকে সবক দিচ্ছেন। এই হাদিস মিশকাত থেকে আপনারা দেখতে পারেন। তারপরে প্রশ্ন করছেন, আমি তোমাদের রব নই? তো আল্লাহর অনেকগুলো নাম আছে, এই নামটা হল করলেন পাল্লেওয়ালা, কারণ এই জায়গায় গোলমালটা বেশি হয়, দেখে একটা বাস্তব আর একটা। রব হল করে দিলেন, সবাই এক ব্যক্তি বললো আলা বালা, অবশ্যই আপনি আমাদের পাল্লেওয়ালা। কোরআন কারিমের প্রথম সুরা সুরা ফাতেহা, সেখানেও কিন্তু আল্লাহর অনেকগুলো সিফাত আনা হয়েছে, কিন্তু এই রব সিফাতটা আগে আনা হয়েছে। রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই মালিক সিফাত, রহমান রহিম সিফাত, কিন্তু সবগুলোর আগে কোনটা আনা হয়েছে? রব। এটা আমাদের সমস্যা বেশি। আবার মানুষ যখন নাকি এই দুনিয়ার জগৎ থেকে চলে যাবে, রুহের জগৎ থেকে আমরা মায়ের পেট হয়ে দুনিয়ার জগতে আসছি, এখান থেকে আবার কবরের পেট হয়ে বর্জকে যাব, বর্জক, বর্জক থেকে আবার আখেরাতে উঠতে হবে, ওখান থেকে আমল অনুযায়ী জান্নাত জাহান্নাম। তো বর্জকে যাওয়ার পরে আমাদের পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষার সওয়াল আল্লাহ আগের থেকে বলে দিছেন। প্রথম প্রশ্ন হবে, মার রব্বুকুম, তোমার পাল্লেওয়ালা কে? রুহের জগতেও রব, কোরআনের পয়লা সুরাতেও রব, কবরের পয়লা প্রশ্ন রব। রবের অর্থ পাল্লেওয়ালা, পাল্লেওয়ালাটা হল করতেছেন আল্লাহ সব জায়গায়, আর ওইটা আগে পরীক্ষা হয়েছে। কবরে তো ইমানের পরীক্ষা হবে, হাসরের ময়দানে আমলের পরীক্ষা হবে, আমলের পরীক্ষা হবে। তো আমি বলতেছিলাম আল্লাহর কুদরত ব্যাপক, কোনো কিছু দরকার নেই। তিনি বনি ইসরায়েলকে ময়দানের তীর মধ্যে 40 বছর পালছেন, দুনিয়ার কোন মেহনত লাগে নাই, চাকরি বাকরি লাগে নাই, কোন জমিন আবাদ করা লাগে নাই, কিচ্ছু লাগে নাই, খানার ব্যবস্থা মান্না সালোয়া নাজেল করে দিছেন, মান্না সালোয়া, তাদের সাথে ছিল মূসা আলাইহিস সালাম। 40 বছর দুনিয়ার চিজ ও আসবাব ছাড়া আল্লাহ পাইলে দেখাই দিচ্ছেন, উঠালো কুদরত। আমাদের জন্য আদত, কিন্তু আদতের কারণে আমাদের আকিদা নষ্ট হইলে হবে না। আদত তো কোন একটা মাধ্যমে দিচ্ছেন, 40 বছর দেখাইলেন, খানা আসলো জান্নাত থেকে, ঘরের কি হবে? ঘরের অজাল্লাল্লাহ আলাইকুমুল গামাম, মেঘমালা দিয়ে ছায়ার ব্যবস্থা করলে, মেঘমালা দিয়ে ঘর হয়ে গেল। আর ওদের যার পরা যে লিবাস ছিল, এই লিবাসকে আল্লাহ অর্ডার দিলেন তোমরা ছিড়বাও না, ফাটবাও না, এটা যদি শিশু হয় এ বড় হবে, লিবাস তুমিও বড় হইবা, লিবাস হাল হয়ে গেল, রাত্রে আলো লাগবে না, আলোর কি হবে, রাত্রে আসমান থেকে ফানুস নাজেল হইতো, আলো নাজেল হইতো, যখন ঘুমানোর টাইম হইতো ওটা আবার চলে যেত। দুনিয়ার চিজ আসবাব ছাড়া আল্লাহ তার কুদরতকে দেখাই দিছে, আমার কুদরতকে বিশ্বাস করো, আমি তোমাদের দুনিয়ার কোনো কিছুর মোহতাজ না, সবকিছু ছাড়া আমি পালতে পারি, যদিও আমি এখন তোমাকে চাকরির দ্বারা পালতেছি, ব্যবসার দ্বারা পালতেছি, কিন্তু তোমার একই রাখতে হবে আল্লাহ এটার মোহতাজ না, আমার চাকরি না থাকলেও পালবেন, আমার ব্যবসা না থাকলেও পালবেন, আমার মিল ইন্ডাস্ট্রি না থাকলেও পারবেন, একদিন ঠিক করতে হবে, এটা হলো আম্বিয়া কেরামের মেহনতের ধারা, আল্লাহ থেকে হয়, এখানে কারোর কোন দখল নেই, কারোর কোন দখল নেই। কাফেররা যেরকম মনে করে অমুক দেবতা থেকে এটা হয়, অমুক দেবতা থেকে এটা হয়, ইসলামে এগুলোর কোন সুযোগ নেই, কোন নবী রসুল থেকেও কিছু হয় না, কোন পীর পয়গম্বর থেকেও কিছু হয় না। কাজে অনেক মুসলমান আমরা বিভিন্ন মাজারে ঘুরি, হ্যাঁ মাজারে মাজারে ঘুরি, তাদের বিশ্বাস মাজার থেকে অনেক কিছু হয়, মাজার থেকে কিছুই হয় না, মাজার আল্লাহ হায়াতে কাউকে কিছু করতে পারে নাই, আল্লাহর কাছে দোয়া করতে পারছে, কিন্তু হায়াতে কিছু করতে পারে নাই, মরে কি করবেন, মাজার থেকে কিছু হয় না, আল্লাহ থেকে হয়। কাজে এই যে নবীওয়ালা মেহনত, তোমার দিলকে চিজ আসবাবের একিন থেকে খালি করো, তুমি যে গলত একিনের মধ্যে ছিলে, তোমার মায়ের থেকে হয়, তোমার বাপের থেকে হয়, তোমার চেয়ারম্যান থেকে হয়, তোমার এমপি থেকে হয়, তোমার কলকারখানা থেকে হয়, সব ফেলে দাও, এটা তো হয় না, আল্লাহ চাইলে আল্লাহর হুকুমে হয়, সব দিল থেকে বের করো, বিশ্বাস একমাত্র আল্লাহর উপর রাখো, এবং এগুলো আল্লাহ নমুনা দেখাই দিচ্ছেন, প্রত্যেকটা নমুনাও দেখাই দিচ্ছেন এক এক জামানায়। যেমন মানুষ মনে করে ছুরির মধ্যে কাটার ক্ষমতা আছে, যদি এইটা তার নিজস্ব ক্ষমতা হইত, তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম যখন ছেলের গলায় ছুরি চালাইলেন, তো ছেলে জবাই হলো না কেন, তাহলে বোঝা গেল সুরের নিজস্ব কোন ক্ষমতা নেই, সুরি তার মধ্যে যে ক্ষমতা আমরা দেখতেছি তা আল্লাহ রাখছেন, আল্লাহ অর্ডার দিলে প্রকাশ পাবে, অর্ডার না দিলে প্রকাশ পাবে না। আমরা দেখতেছি আগুনে পোড়ায়, আগুনে যদি পোড়ানোর ক্ষমতা থাকত, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামকে কেন পোড়াইল না, তিনি দীর্ঘ সময় আগুনের মধ্যে ছিলেন, আগুন তো পোড়াইল না, বোঝা গেল পোড়ানো আগুনের নিজস্ব কোন ক্ষমতা না, সে পোড়াইতে হলে আল্লাহর হুকুমের মোহতাজ, আল্লাহ হুকুম দিলে পোড়াইবে, না দিলে পোড়াইবে না। পানির ভিতরে আমরা ডুবানোর শক্তি দেখি, যদি পানির নিজস্ব ক্ষমতা হয়তো মূসা আলাইহিসসালামের বাহিনীকে পানি কেন ডুবাইল না, তো সাগরের তলা দিয়ে চলে গেলেন, সাগরের তলা দিয়ে চলে গেলেন, পানি প্রাচীরের মতো খাড়া ছিল, প্রাচীরের মতো, এবং এই উম্মতের একটা দলকে আল্লাহ নদী পার করাইলেন, জিহাদের কাফেলা ছিল, তাদের জন্য পানি ফাঁক করে রাস্তা করে দেয় নাই, পানির স্রোত চলতেছিল, ওনারা স্রোতের উপর দিয়ে যার যে সওয়ারি ছিল এই সওয়ারি নিয়ে পার হয়ে চলে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই কাফেলা চলে গেছে। তো পানি যদি নির্দিষ্ট ক্ষমতা থাকে তাহলে মূসা আলাইহিস সালামের বাহিনীকে ডুবাইল না কেন, সাহাবায়ে কেরামের এই কাফেলাকে ডুবাইল না কেন? আল্লাহ সব নমুনা দেখাই দিচ্ছেন, তোমরা যে ক্ষমতা দেখতেছ কারোর ক্ষমতা নির্দিষ্ট না, আমি দিয়ে রাখছি, আমি হুকুম দিলে প্রকাশ পাবে, আমি হুকুম না দিলে প্রকাশ পাবে না। তমাম আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এই মেহনত করছেন এবং কেয়ামত তক যারা এই মেহনত করবে তারা কামিয়াব হবে, তাদের দিল চিজ আসবাব থেকে খালি, তাদের দিল চিজ আসবাব থেকে খালি, কোন একদিন তারা আসবাবের উপর করে না। শরিয়াতে আসবাব অবলম্বন করতে কইছেন কিন্তু একদিন ডাকতে কইছেন কার উপরে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেহাদে গেছেন তো লোহার টুপি পরছেন, লোহার জামা পরছেন, আসবাব এখতিয়ার করছেন কিন্তু এর উপরে একিন করেন নাই। একিন করছেন কার উপরে? আল্লাহর উপরে। আসবাব এখতিয়ার করছেন, খন্দক খুঁজছেন, কাফেরা যাতে ডেঙ্গায় আসতে না পারে এই জন্য গভীর করে কি করছেন? খন্দক খুঁজছেন, রোজায় খন্দক, কিন্তু খন্দকের উপর একিন করছেন? আল্লাহ হেফাজত করলে হবে না হলে হবে না, খন্দক বাস, এটা আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, আসবাব একটের করো, করে একিন আমার উপর রাখো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করছেন, হুজুর আমরা উটে চড়ে মসজিদে আসি, এখন উট কি মাঠে মসজিদের সামনে ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব না ওঠে বাঁধে তারপর তাওয়াক্কুল করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাঁধে তাওয়াক্কুল করো, তোমার হাতে যেটুক আছে ওটুক করো, কিন্তু একদিন দেখো তোমার এই চেষ্টা দ্বারা কিছুই হবে না, হবে আল্লাহ যেটা চায় ওইটা। বান্দার বড় ওই উচ্চুর ওই বান্দা খুলে কি হইতে পারে? উচ্চল হইতে পারে। হেফাজতের মালিক কে? আল্লাহ। আপনাকে বলা হয়েছে দরজা লাগায় ঘুমান, কিন্তু দরজা লাগাইলে কি আর কোন বিপদ আসবে না? চোর ডাকাত তো গ্রিল কেটে ঢুকে ক্ষতি করতেছে, আল্লাহ যদি হেফাজত না করে দরজা বন্ধ করলে হেফাজত হয়ে যাবে? আসবাব অবলম্বন করতে বলা হয়েছে, এর উপরে একিন করা যাবে না। এটা হলো কামিয়াবির রাস্তা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এটা একিন, এটা দিলের মধ্যে বসাও তুমি কামিয়াব, দুনিয়া তো কামিয়াব, কবরও কামিয়াব, আখেরাত তো কামিয়াব, সব জায়গায় তুমি কামিয়াব, তোমার না কামিয়ার কোন জায়গায় নেই, এটা দিলের মধ্যে বসো। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের এই কথা যারা মানছে প্রত্যেক জামানায় তারা কামিয়াব হইছে, প্রত্যেক জামানায় তারা কামিয়াব হইছে, স্বর্ণ মানুষ হয়ে গেছে। যারা মানে নাই তারা ধ্বংস হয়েছে, কাউকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবায় মারছেন, কাউকে আল্লাহ তাআলা লাগাতার ঝড় তুফান দিয়ে মারছেন, এমন ঝড় তুফান হয়েছে সব শেষ, কাউকে কোন গোত্রকে জিব্রাইল আলাইহিস সালাম বিকট আওয়াজ করছেন, ওই আওয়াজের কারণে সব কলিজা ফেটে মরে গেছে, নবী আলাইহিসসালামদের কথা যারা মানে নাই তারা দুনিয়াতেও ধ্বংস হয়েছে, কবরেও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। যারা মানছে দুনিয়াতেও কামিয়াব, কবরেও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। এর বহু ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বয়ান করছেন যে এটা মানলে আলাদা ইতিহাস, এটা না মানলে আলাদা ইতিহাস। কারণ যে জমিনে কেটে গেল, কারণ মুসা আলাইহিস সালামের কথা মানে নাই, সে তার বাড়ি ঘর সব সহ জমিনে গেড়ে গেল, এখনো গাড়তে রয়েছে। হাদিসে আসছে কিয়ামত পর্যন্ত গাড়তে থাকবে, এবং তার পুরো এলাকাটা একটা সাগর হয়ে গেছে, সেই সাগরের নাম হল বুহাইরায় কারুন। বুহাইরায় কারুন, যারা মিশরে যায় পর্যটক মুসাফির তারা এটা দেখছে। লূত আলাইহিসসালামের কম নবীকে মানে নাই, আল্লাহ পুরা বস্তিকে, জিব্রাইল আলাইহিসসালামের 600 বাজু আছে, 600 বাজু আছে, আল্লাহর এক এক মাখলুকের ক্ষমতা কত। উনি এই দেশটাকে উল্টানোর জন্য একটা বাজু ব্যবহার করলেন, একটা বাজু ব্যবহার করলেন, দিয়ে লূত আলাইহিসসালামের কমে সেই এলাকা উপরে উঠাই নিয়ে গেলেন, নিয়ে এদেরকে উল্টাই দিলেন, উল্টায় ফেললেন, তারপরে পাথর বর্ষণ করলেন, সেই এলাকা সাগর হয়ে গেল, সেই এলাকা কি হয়ে গেল, সাগর হয়ে গেল। এটার নাম হলো মৃত সাগর, মৃত সাগর। আমরা যে বড় বড় সাগরের নাম শুনি, ওই সাগরের মধ্যে না, এটা এটা ভিন্ন একটা সাগর। সাগর বলা হয় কি হিসেবে, পানির লবণের পরিমাণ হিসেবে, কোনটাকে নদী বলা হয়, কোনটাকে সাগর বলা হয়। লবণের একটা পার্সেন্টেজ আছে, ওই পরিমাণ পার্সেন্টেজ যেখানে পাওয়া যাবে, তা দেখতে যদি নদীর মতো হয় তবু সাগর বলা হবে, আর ওই পরিমাণ যদি না হয় সেটা সাগর হবে না। এই কম লূত আলাইহিসসালামকে মানে নাই, তাদের বস্তিকে উল্টে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে খুলে খুলে মানলে ওয়ালাদের কামিয়াবির ঘটনা বলছে, না মানলে ওয়ালাদের ধ্বংসের ঘটনা বলছে। এবং বনী ইসরায়েলের অনেক ঘটনা আছে, কোন ঘটনা আছে তারা বাদশাহী পেয়ে গেল, কোন ঘটনা আছে বাদশাহী তাদের হাতে ছিনাই নেওয়া হয়েছে। এটা বারবার আসছে, কেন, যখনই তারা নবীর কথা মতো চলছে আল্লাহ সব দিক দিয়ে কামিয়াবি দিয়ে দিচ্ছেন, এমনকি রাষ্ট্রীয় ক্ষমতাও দিয়ে দিচ্ছেন। আবার যখন দুনিয়ার দিকে ঝুঁকছে, মাল ও আসবাবের দিকে ঝুঁকছে, চিজ ও আসবাবের দিকে ঝুঁকছে, আল্লাহ তাআলা ক্ষমতা থেকে নামাই দিছেন, দিয়ে তাদের মাথার উপরে ফেরাউনকে বসাই দিছেন, ফেরাউনকে বসাই দিছেন। বারবার কেন আসছে মূসা আলাইহিসসালামের ঘটনা কোরআনে, বারবার কেন আসছে? কোন সময় আসছে তাদের কামিয়াবির ঘটনা, নবীকে ফলো করছে, কামিয়াব হয়ে গেছে। কোন সময় আসছে তাদের ধ্বংসের ঘটনা, যে এই নবী আলাইহিসসালামের হুকুম থেকে দূরে চলে গেছে, তো গোলাম হয়ে গেছে, শাহী বংশ কি হয়ে গেছে, গোলাম হয়ে গেছে। এইভাবে আমাদের নবী আলাইহিসসালাম পর্যন্ত আসছে। আমাদের নবী আলাইহিসসালামের পরে যেহেতু আর কোন নবী আসবেন না, আর কোন নবী আসবেন না, এই জন্য নবীওয়ালা এই মেহনত নবীওয়ালা এই দাওয়াত, ইমানের দাওয়াত, এটা এই উম্মতকে দেওয়া হয়েছে। আগে যত উম্মত চলে গেছে তাদের, তারাও দাওয়াত দিছে, কিন্তু তাদের মতো তাদের উপরে বাধ্যতামূলক করা হয় নাই, ওয়াজিব করা হয় নাই। ওই সময় লাগাতার নবী আসছেন, একজন নবী মারা গেছেন, সকালে মারা গেছেন, বিকেলে আর একজন নবী এসে গেছেন। তখন নবী হয়তো এলাকা ভিত্তিক, বংশ ভিত্তিক, একজন চলে গেলে আর একজন আসছে। এই জন্য উম্মতকে এই দায়িত্ব দেওয়ার প্রয়োজনও পড়ে নাই। তারা শুধু নবীর কথা মানছে, মানে ইমান আমল দুরুস্ত করছে, প্রথম ইমান, আর ইমানের তাকাজা হল আমল। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি নবুয়াতের বিল্ডিং এর শেষ ইট, নবুয়াতের বিল্ডিং এর শেষ ইট, ইট শব্দ ব্যবহার করছেন, কত কত এই মসজিদটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি কেউ একটা ইট এই মসজিদে দান করে, তা আপনি কোথায় লাগাবেন? লাগানোর জায়গা আছে তো? কমপ্লিট মসজিদ, কোন জায়গা নেই। তো নবী আলাইহিস সালাম বলতেছেন, আমি নবুয়তের বিল্ডিং এর শেষ ইট। তাহলে আর কোন নবী আসলে তার তো কোনো জায়গা নেই। এই জন্য সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া উনজিলা মিন কাবলিক। মুত্তাকিন কাকে বলে? আপনার আগে যত কিতাব নাজেল করছি ওটাও তারা বিশ্বাস করে, এবং আপনার উপরে যা নাজেল করছি ওটাও বিশ্বাস করে। কিন্তু এইখানে এই কথা বলা হয় নাই, ওমা উনজিলা মিন বাদিক, আপনার পরে যা নাজেল করবো ওটাও তারা বিশ্বাস করবে, তো বলা হয় নাই। কেন বলা হয় নাই? নবীদের পরে আর কোন নতুন নবী আসবেন না, নতুন নবী আসবেন না। অথচ এই দিন ইসলাম কেয়ামত তাক টিকবে, দিন ইসলাম কেয়ামত তাক টিকবে, কেয়ামত তাক মানব দানবের কামিয়াবের একমাত্র ধর্ম হল ইসলাম। এক সময় ইহুদি ধর্ম ঠিক ছিল, এক সময় নাসারাদের ধর্ম ঠিক ছিল, কিন্তু কোরআন নাজেল হওয়ার সাথে সাথে পিছনে সমস্ত ধর্ম বাতিল, সব বাতিল। এখন কামিয়াবের একমাত্র কিতাব কোরআনে মজিদ, বাল হুয়া কোরআনুম মজিদ ফি লাওহিন মাহফুজ, এই একটা কিতাব, আর কোন কামিয়াবি নেই। তো আমাদের নবী আলাইহিস সালাম আসার পরে কেয়ামত তাক ওনার ধর্ম চলবে, এবং সমস্ত মানব দানব ওনার উম্মত, সমস্ত মানব দানব, মানুষ এবং জিন ওনার উম্মত। যে মানছে সে উম্মতে ইজাবত, যে মানে নাই সে উম্মতে দাওয়াত। কিন্তু ওনার উম্মতের বাইরে কেউ নেই, বাইরে কেউ নেই। তো যেহেতু আর কোন নবী আসবেন না, অথচ এই দিন ইসলাম কেয়ামত তাক থাকবে, এই কারণে এই নবীওয়ালা মেহনত এই উম্মতকে দেওয়া হয়েছে, আখিরি নবীর আখিরি উম্মতকে বিনা দরখাস্তে এই মেহনতটা দান করা হয়েছে। মূসা আলাইহিস সালাম তো তার ভাইকে এই কাজে লাগানোর জন্য অনেক ফরিয়াদ করছেন, কোরআনে আছে। ওনার ভাই তো প্রথমে নবী ছিল না, কিন্তু উনি একা ফেরাউনের দরবারে যাইতে ইতস্তত করতেছিলেন, এজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে ভাইকে চাইলেন, আল্লাহ মঞ্জুরও করলেন, কিন্তু আমাদের জন্য কে ফরিয়াদ করছে? কেউ করছে? আল্লাহ নিজ দয়ায় আমাদেরকে ওই দাওয়াতের মেহনতটা দান করছে, নিজ দয়ায়, নিজ দয়ায় আল্লাহ দান করছে। এটার কারণেই এই উম্মতকে তমাম উম্মতের উপরে ফজিলত দেওয়া হয়েছে। যত আম্বিয়া কেরাম আসতেন সবার উম্মত ছিল, কিন্তু খায়রে উম্মত কাউকে টাইটেল দেওয়া হয় নাই। তারা তো শুধু ব্যক্তিগত আমল করে গেছেন, ওটুক তাদের দায়িত্ব ছিল। আমাদের তো ব্যক্তিগত আমলের সাথে সাথে ইমান ঠিক করো, আমল ঠিক করো, ওর সাথে সাথে তোমার নবী আলমে নবী, আলমের জন্য ফিকির করো, পৃথিবীর জন্য ফিকির করো, তোমার এলাকাবাসীর জন্য ফিকির করো। এই যে দায়িত্বটা দেওয়া হলো, এই দায়িত্ব দেওয়ার কারণে এই উম্মতকে আল্লাহ কোরআনে টাইটেল দিচ্ছেন কুনতুম খায়রা উম্মতি। টাইটেল দিচ্ছেন তার এই অর্থ না যে সবাই এই টাইটেলটা পেয়ে যাবে, এই অর্থ না। অর্থ হল যারা এই দাওয়াতের কাজকে নিজের কাজ বানাবে, এর জন্য জান মালের কুরবানি পেশ করবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মালের কুরবানি পেশ করবে, সে এই টাইটেলটা পাবে। আল্লাহ তো টাইটেল দিয়ে রাখছেন, কিন্তু দিয়ে রাখার ধরন প্রত্যেকে পাবে না, এই কাজটা করার ধরন পাবে সে। নামাজ রোজা হজ যাকাত তো ব্যক্তিগত করতেই হবে, করতেই হবে। আর দশ ভাইকে আল্লাহর রাস্তা আনার জন্য তাকে সময় দিতে হবে, হাতে পায়ে ধরতে হবে, হাতে পায়ে ধরতে হবে। এই দাওয়াতের কাজকে কোরআনে তিজারতের সাথে তুলনা করা হয়েছে। হাল আদুল্লুকুম আলা তিজারা, দাওয়াতের কাজকে কোরআনে তিজারতের সাথে তুলনা করা হয়েছে। হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে একটা ব্যবসা বলবো যে ব্যবসা তোমাদেরকে আজাবে আলিম থেকে বাঁচাই দিবে? কি ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনবা, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ যে জান মাল দিয়েছেন এটা নিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করবা। তিজারত কেন বলা হলো? কোন ব্যবসায়ীর কাছে যান আপনি দোকানে, মাল নেন বা না নেন, আমরা মাল কিনি বা না কিনি, দোকানদার কিন্তু অনেক আদর আপ্যায়ন করবে, চাও খাওয়াইতে পারে, সেভেন আপও খাওয়াইতে পারে। অর্থাৎ আপনি মাল কিনবেন কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু ওই লোকটার বাড়ির রাত দেখা করতে এক মাসও চান্স পান কিনা। যে দোকানদারের দোকানে যাওয়ার কারণে আমাকে চা খাওয়ানো হলো, সেভেন আপ খাওয়ানো হলো, তারই বাড়িতে সাক্ষাৎ করতে গেলে তার সময় নেই, সুযোগ নেই। তো বোঝা গেল তাজারের ভিতরে বিনয়, ছোট হওয়া, আরেকজনের খাতির তওয়াজ করা, এর একটা সিফাত থাকে। তিজারত শব্দ বলে আল্লাহ ইঙ্গিত করছে, হে মুমিন তোমার ভিতরে এই সিফাতটা থাকতে হবে। আর এক ভাইয়ের সামনে তোমাকে ছোট হইতে হবে, হাতে পায়ে ধরতে হবে, খাতির তওয়াজ করতে হবে, বুঝাইতে হবে, একবারের জায়গায় দশবার যাইতে হবে, এই সিফাতটা তোমার ভিতরে থাকতে হবে। বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসির একটা হাদিস আছে, কিতাবুত তাফসির আবু হুরায়রা থেকে, কুনতুম খায়রা উম্মাতিন এই আয়াতের আন্ডারে, যে তোমাদেরকে খায়রে উম্মত এই জন্য বলা হয়েছে যে তোমরা লোকদেরকে শিকল দিয়ে বাঁধে দেশটা নিয়ে যাও, এই জন্য তোমাদেরকে টাইটেলটা দেওয়া হয়েছে। লোকদেরকে শিকল দিয়ে বাঁধে দেশটা লয়ে যাও, শিকল দিয়ে কেমনে লয়ে দেয় আমার বাবা? এর এক তফসির হল জিহাদের ময়দানে অনেক কাফেররা বন্দী হয়ে আসে, শিকল দিয়ে বাঁধে নিয়ে আসে, মুসলমানদের গোলাম বান্দি হয়, পরে মুসলমানদের আখলাক দেখে কি হয়ে যায়, মুসলমান হয়ে যায়। তো মুসলমান হওয়া মানে তো জান্নাতে যাওয়া, তো শিকল দিয়ে বাঁধে নেই তো জান্নাতে গেল, জিহাদের ময়দানে তো শিকল দিয়ে বাঁধে আছেন, পরে মুসলমান হয়ে গেছে। এক তফসির। আর এক তফসির হল আল্লাহ যাদেরকে দাওয়াতের মেজাজ দান করছেন তারা বিভিন্ন ভাইয়ের কাছে যায়, তারা হয়তো অনেক খারাপ ব্যবহারও করে, উল্টা পাল্টা কথাও বলে, যান মিয়া ফালতু মানুষ আপনারা, আপনার কাম কাজ নেই, গাড়ি লয়ে ঘোরেন, আমার অনেক কাজ, সে দুনিয়াকে কাম বানাইছে, আর এই নবীওয়ালা মেয়েটা তার কাছে কোন কাজ না, অনেক বকাঝকা করে বের করে দেয়, কিন্তু দাওয়াতের মেজাজ আল্লাহ তবলিগে ভাইরা, আবার তার পরের দিন যায় একটু নরম হয়, আবারও যায়, শেষ পর্যন্ত দেখা যায় সেই লোক নরম হয়ে তাদের সাথে মসজিদে চলে আসে এবং চিল্লায় নাম লেখাই দেয়। যে লোক তাকে বকাঝকা করে তবলিগওয়ালাদেরকে বের করে দিছে, সেই শেষ পর্যন্ত বারবার যাওয়ার কারণে আল্লাহ তার দিলকে নরম করে দিছে, মসজিদে আসার তৌফিক দিছে এবং আল্লাহ রাস্তায় বের হওয়ার তৌফিক দিছেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় বের হয়ে যে মুজাহাদা করবে, মিজাহাদের খেলাফ, খাওয়া ঠিক নেই, ঘুমানো ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, টয়লেট নেই, অমুক নেই, সমুক নেই, খাওয়ার পানি নেই, এই মুজাহাদা তারা করবে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার সামনে হেদায়েতের রাস্তা খুলে দিব। এই যে একজন তবলিগওয়ালা ভাই একটা লোকরে মসজিদে আইনে ছাড়ল, তার গালিকে কোনো পরোয়া করল না, এটাও কিন্তু এক ধরনের শিকল দিয়ে বাঁধে কি করা, জান্নাতে নেওয়া, এটাও এক ধরনের শিকল দিয়ে বাঁধে কি করা, জান্নাতে নেওয়া। এই কাজটার জন্য আমাদেরকে খায়রে উম্মত বলা হয়েছে। অনেকে আমাদের কাছে অভিযোগ করে, তবলিগের বিরুদ্ধে শুরু থেকে অভিযোগ ছিল, তারা ভণ্ড, তারা অভিযোগ করে আসছে, তারা দেখতেছে তবলিগে গেলে মানুষের চোখ খুলে দেয়, তখন ভণ্ডদের ভণ্ডামি বুঝতে পারে আর ভণ্ডদের কাছে থাকে না, এই জন্য ওরা কোন সময় তবলিগকে পছন্দ করে না, নানান প্রশ্ন করে, মসজিদে থাকা জায়েজ নেই, মসজিদে ঘুমানো জায়েজ নেই, নানান রকম। কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, বিশেষ করে উলামায়ে দেওবন, এগুলো দাঁত ভাঙা জবাব দিয়ে আসছে, বাতিলরা যত প্রশ্ন উঠেছে ভণ্ডরা উলামায়ে কেরামকে লেখনের মাধ্যমে, আমাদের আকাবারে দারুল উলুম দেওবন্দের ফতোয়াগুলো খুলে দেখেন, এক একটা চ্যাপ্টার পাইবেন তবলিগের বিরুদ্ধে অভিযোগ করছে, ওনারা কি সুন্দর জবাব দিচ্ছেন, তবলিগওয়ালাদের গায়ে ওইগুলো টাচ লাগতে দেন নাই, ওনারাই জবাব দিচ্ছেন, যেটা সহি মেহনত, হক মেহনত, নিজের পকেটের পয়সা খাবে, আল্লাহর ঘরে থাকবে, আল্লাহর কথা শুনবে, রসুলের কথা শুনবে, দিন শিখবে, এর মধ্যে নাজায়েজ কোনটা,
মসজিদে ঘুমানো, ইমাম বুখারি এক পৃষ্ঠা হাদিস নিয়ে আসছেন মসজিদে ঘুমানো জায়েজ। ইমাম বুখারি এক পৃষ্ঠা হাদিস নিয়ে আসছেন। বলতেছিলাম যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত হওয়ার কারণে আমরা এই কাজটা পাইছি, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। এই কাজটা করলেই এই সিফাতটা আমরা পাব, কুনতুম খায়রা উম্মতি, না করলে কিন্তু পাওয়া যাবে না, না করলে এই টাইটেল পাওয়া যাবে না, না করলে আর উল্টাটা পাওয়া যাবে, সারে উম্মত। কান যদি শোনে তো কান বলে, যদি না শোনে তো বধির বলে, চোখ যদি দেখে তো চোখ বলে, চক্ষু বলে, না দেখলে অন্ধ বলে। এই কাজের দ্বারা আমাদেরকে টাইটেল দেওয়া হয়েছে কিন্তু কাজ করলাম না, তাহলে উল্টাটা আসবে, উল্টাটা আসবে। গাড়ি সামনে না চললে উল্টার দিক যায়। এবং এই কাজের কারণে, এই কাজ যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে, এই জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আল্লাহ তাআলা 23 বছরের মাথায় উঠাই নিছেন, 23 বছরের মাথায় উঠাই নিছেন। আগের এক এক নবী দেখা যাইতেছে 950 বছর দাওয়াত দিচ্ছে, অথচ উনি একটা গোত্রের নবী, আর আমাদের নবী হল পুরা পৃথিবীর নবী, আলমী নবী। গোত্রের নবী যদি 950 বছর দাওয়াত দেয়, তাহলে আমাদের নবীর আরো বেশি দাওয়াত দেওয়া উচিত না? কিন্তু তা দেন নাই, প্রয়োজন নেই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কাজটা এই উম্মতকে দিছেন, কারণ উম্মতকে করতে হবে এই কাজটা। তো নবীকে কষ্টের জগতে রেখে তিনি উহুদে কত কষ্ট করলেন, তিনি তায়েফে কত কষ্ট করলেন, তিনি পেটে পাথর বানলেন, কত কষ্ট করছেন, আর কত কষ্ট দিবে? যেহেতু কাজটা অলরেডি উম্মতের কান্দে আল্লাহ দিয়ে দিচ্ছেন, অসংখ্য আয়াতে, এবং নবী আলাইহিস সালাম উম্মতকে জানাই দিচ্ছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার শরীয়তের একটা কথা জানো, এটা দুনিয়া বাসীর কাছে পৌঁছায় দাও, আমার শরীয়তের একটা কথা জানো, এটা পৌঁছায় দাও, হয়তো ওই একটা কথার ওসিলায় অনেক লোক হেদায়ত পাবে, ইমানের রাস্তা পাবে। বিশেষ করে বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা দিচ্ছেন সেখানে এই কথা বলছেন, ফলে বাল্লিগু শাহিদুল গায়ব, তোমরা যারা আমার কথাগুলো শুনলা, তোমরা আমার এই কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও, আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। এই খুতবা দেওয়ার পরে এই খুতবা দিচ্ছেন জিলহজ মাসে, এরপরে নবীজি হায়াতে ছিলেন, মুহররম সফর, মুহররম সফর, পয়লা রবিউল আউয়াল সোমবার নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন। আমরা যে বারো বারো বলি, একদম ভিত্তিহীন, এর কোন দলিল নেই। এ ব্যাপারে আমি অনেকগুলো হাদিস পেশ করছি আমার একটা কিতাবে ইশাআতুস সুন্নাহ, অনেকগুলো হাদিস পেশ করছি যে এটা গলত কথা। ওনার অফাত হল পয়লা রবিউল আউয়াল সোমবার, কারণ সফর মাসে অসুস্থ হইলেন, সফর মাসে শেষ বুধবার কি হইলেন, অসুস্থ হইলেন, তার 5 দিনের মাথায় মারা গেলেন। তা আগের মাসে অসুস্থ হয়ে 5 দিনের মাথায় মারা গেলে 12 কোত্থেকে আসবে? সফর মাসে শেষ বুধবার অসুস্থ হইলেন, 5 দিনের মাথায় চলে গেলেন, তাহলে 12 আসতে পারে? এমন অবাস্তব কথা ছড়াই গেছে, অনেক ছড়াই গেছে। ওনার অফাতের পরে 2 মাস তিনি হায়াতে ছিলেন, এরপর দেখা গেল সাহাবা ইকরাম রাজিয়াল্লাহু তাআলা আনহুম তারা নবীজির এই কথাটা বাস্তবায়ন করার জন্য চতুর্দিকে ছড়াই পড়লেন, পশ্চিম দিকে একদম আটলান্টিক পর্যন্ত চলে গেলেন সাহাবাই কেরাম, আলজেরিয়া, নাইজেরিয়া, টিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো চলে গেলেন, মরক্কো পর্যন্ত। পূর্ব দিকে সাহাবাই কেরাম চলে গেলেন চীন পর্যন্ত, দক্ষিণ দিকে ইয়ামান পর্যন্ত, উত্তর দিকে ভূমধ্য সাগর হয়ে রাশিয়া পর্যন্ত। সাহাবায়ে কেরামের জামানায় এই আফগানিস্তান ফাতা হয়েছে সাহাবায়ে কেরামের জামানায়, আজারবাইজান, আর্মেনিয়া ফাতা হয়েছে সাহাবায়ে কেরামের জামানায়, উসমান গনি রাজিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে। মিশকাত শরীফে হাদিস আছে, আজারবাইজান, আর্মেনিয়া যেটা রাশিয়ার মধ্যে পড়ছে, এইখানে উসমান গনি এই যে মুজাহিদদেরকে পাঠাইছে, এই হাদিস মিশকাত শরীফে আছে। তো সাহাবায়ে কেরাম উত্তর দিকে রাশিয়া পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে, পূর্ব দিকে চীন পর্যন্ত পৌঁছেছে, পশ্চিম দিকে মরক্কো পর্যন্ত পৌঁছেছে, দক্ষিণ দিকে ইয়েমান পর্যন্ত পৌঁছেছে। তাদের মেহনতের কারণে আজকে দুনিয়ার যেখানে আমরা যাব আলহামদুলিল্লাহ মুসলমান পাওয়া যেতেছে, তাদের কুরবানি। অত তারা দেখা যায় লাখপতি ছিল তা না, তারা অধিকাংশ গরিব ছিল, কিন্তু তারা হালাল রিজিকের জন্য সময় দিছে, আবার দিনের দাওয়াতের জন্য কি করছেন সময় দিছে। এই জন্য ওনাদের নকশা আমাদের সামনে রাখতে হবে। কোন সাহাবীর জিন্দেগি এমন পাওয়া যাবে না যে উনি হালাল রিজিকের মেহনত করতে করতে দুনিয়াতে চলে গেছেন। নবীজি যে জামাত তৈরি করে গেছিলেন যারা সত্যের মাপকাঠি, সত্যের মাপকাঠি, কোরআনে যাদেরকে বলা হয়েছে যে এদেরকে যারা ফলো করবে কেয়ামত তক তারাও জান্নাতি, সাহাবায়ে কেরামকে যারা ফলো করবে, আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন وأعد لهم جنات تجري تحتها الأنهار। এই যে জামাতটা তৈরি করছেন এটা সত্যের মাপকাঠি, আজকাল অনেকে মানতেছে না, এটা বাস্তব সত্যের মাপকাঠি। এবং নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনী ইসরায়েল 72 ফিরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফিরকা হবে, এর মধ্যে একটা ফিরকা, একটা জামাত বেহেশতে যাবে, বাকি 72টা দোজখে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর ওই একটা কারা? বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু, কোরআনের আয়াত, শুধু নবীজির কথা বলে নাই, আল্লাযীনা মাআহু। ওনারা এই মেহনত করে গেছে, ওনাদেরকে আমাদের সামনে রাখতে হবে, তাহলে আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত এই উম্মত যদি কামিয়াব হইতে চায় তো সাহাবায়ে কেরাম যে রাস্তায় চলে কামিয়াব হয়েছিল ওই রাস্তায় চলতে হবে, সে রাস্তা এটা। কলকে গায়রুল্লাহতে খালি করো, আল্লাহকে বসাও, আর এই দাওয়াত দুনিয়াবাসীর কাছে পৌঁছে দাও। তুমি নিজের কলকে গায়রুল্লাহতে খালি করো, মাখলুকাতে খালি করো, এখানে আল্লাহর একিন বসাও, আর এই দাওয়াতটা দুনিয়াবাসীর কাছে পৌঁছে দাও। তোমার শান্তি যাকে বলে, ইজ্জত যাকে বলে, আল্লাহ দান করবেন শান্তি ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি বাড়ি মাল দৌলত মন্ত্রী মিনিস্টার এর মধ্যে রাখেন নাই, ওর মধ্যে রাখেন নাই, ধোকা ধোকা। শান্তি ইজ্জত হল এই ইমানের মেহনত, এই দাওয়াতের মেহনত, এই মেহনতের সাথে যে জুড়বে হক্কানি ওলামা ইকরামের নির্দেশনায়, ওলামা ইকরামকে আগে রাখতে হবে। কারণ তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলে গেছেন যে আমি যে দিন আনছি এই দিনটা কিয়ামত পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের মাধ্যমে টিকে থাকবে। আর কাউকে তিনি ওয়ারাসা বলেন নাই, অনেক প্রশংসা করছেন, হাজি গাজি সততার সাথে ব্যবসা করেন ওয়ালা অনেককে প্রশংসা করছেন, কিন্তু ওয়ারাসা শব্দ শুধু ওলামাদের ব্যাপারে বলছেন। এদের কুরবানির দ্বারা আমার এই দিন কেয়ামত তক টিকে থাকবে। এই জন্য তাদের নেতৃত্বে, তাদের সাথে, তাদের হেদায়ত অনুযায়ী এই কাজ নিয়ে যারা চলবে, আল্লাহ তাদের দুনিয়াতে আখেরাতে সব জায়গায় কামিয়াবি দান করবেন। হক্কানি রব্বানি, হক্কানি বলে যার কাছে সহি এলম আছে, আর রব্বানি মানে আল্লাহওয়ালা, এলেম অনুযায়ী আমল আছে, এলেম অনুযায়ী। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। অনেকে একটা কথা ভুল বলে যে এই কাজটা বন্ধ হয়ে গেছিল, আল্লাহ ওনাকে দিয়ে দোবারা চালু করলেন, এটা সহি না। দাওয়াতের কাজ কোন সময় বন্ধ হয় নাই, সব সময় চালু ছিল এবং অমুসলমানরা মুসলমান হইতে ছিল। হ্যাঁ, ওনাকে আল্লাহ তাআলা সহজ রাস্তা দিলেন, সহজ রাস্তা দিলেন। তবলিগ তো আল্লাহ রসুল করে গেছেন, সাহাবায়ে কেরাম করে গেছেন, কিন্তু ওনাকে তার সহজ রাস্তা দিলেন। এই যে দুটো গাছ করা হয়, হ্যাঁ, তিন দিন, দশ দিন, এক চিল্লা, এই যে একটা তরতিব বানানো হয়েছে, এই সহজ তরতিবটা এই জামানার মানুষের জন্য এটা সহজ, এটা আল্লাহ তাআলা ওনার দিলের মধ্যে এলকা করলেন। কাজে আমরা এটা কখনো বলবো না যে বন্ধ হয়ে গেছিল, ওনার দ্বারা দোবারা চালু হয়েছে, চালু ছিল, আল্লাহ ওনাকে দিয়ে সহজ একটা পদ্ধতি উম্মতের সামনে পেশ করছেন, যেটার দ্বারা অসংখ্য লোক পুরা দুনিয়াতে একই নমুনায় মেহনত হয়েছে এবং সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম এটাকে সহি ফতোয়া দিচ্ছেন যে মেহনত সহি মেহনত, এর মধ্যে গুমরাহের কিছু নেই। তো এটা আমাদের হেদায়তের জরিয়া, শান্তি কামিয়াবির জরিয়া। আমি হাদিস পড়ছিলাম যে এই কালেমা তার দিলের মধ্যে বসাবে, এই কালেমা দাওয়াত দিবে, এই কালেমা তাকে ফায়দা পৌঁছাইতেই থাকবে, ফায়দা পৌঁছাইতে থাকবে এবং তার থেকে আজাব গজব দূর করতে থাকবে। কিন্তু শর্ত আছে, যদি এই কালেমার ইস্তেগফার না করা হয়। ইস্তেগফার কি জিনিস প্রশ্ন করা হয়েছে, নবীজি বলছেন খুললাম খুললা আল্লাহর নাফরমানি হবে, কিন্তু কেউ রোকটোক করবে না, কেউ তাকে বুঝাবে না, কেউ তাকে নিষেধ করবে না, কেউ তাকে বাধা দিবে না, সবাই চুপচাপ। আপনার সামনে আপনার বাপকে বেইজ্জত করা হয়েছে, আপনি তামাশা দেখতেছেন, তা আপনি কি ছেলে পরিচয় দেওয়ার লায়ক? আপনার আমার সামনে আল্লাহর নাফরমানি করা হইতেছে, আমরা কিছুই বললাম না। এই জন্য কোথাও হাতের শক্তি প্রয়োগ করতে হবে, কোথাও যেন কথা চলে কথা বলতে হবে, কোথাও অন্তর দিয়ে ফিকির করতে হবে যে এই মুনকারটা বন্ধ করার কি সুরত, অন্তর দিয়ে ফিকির করতে হবে। হ্যাঁ, ভণ্ডদের ডেক ভেঙে দিয়ে আসলাম, এটা কোন নাহিয়ানিল মুনকার না, কারণ একটা ডেক ভেঙে দেওয়া হলে দশটা বসাইব, কিন্তু কোন নাহিয়ানিল মুনকার হল, খালি গাইয়ের হুবিয়াদিহি পরিবর্তন করে দাও, আল্লাহর নাফরমানিকে পরিবর্তন করে দাও। তা আমি একটা ডেক ভেঙে দিয়ে আসলাম, বেদাতেরা দশটা বসাই দিল, তা আমি কি মুনকার বন্ধ করলাম না বাড়াই দিলাম? বাড়াই দিলাম। এই জন্য উল্টাপাল্টা করলে কোনো লাভ হয় না। অনেকে জজবার উপরে আন্দোলনের নাম দিয়ে অনেক কিছু করে, তাতে খারাপই আরো বাড়ে, কারণ হাতিদের শব্দটা বন্ধ করার ব্যবস্থা করো। বন্ধ কর। তো এই জন্য এই কাজটা আমরা করলে অনেক ফজিলত, আর না করলে এক হাদিসে আসছে মুরু বিল আমরি বিল মারুফ ওয়া নাহি আল মুনকার মিন ক্বাবলি আন তাদউয়া ফালা উজিবা লাকুম, তোমরা এই দাওয়াতের কাজ করতে থাকো, ওই সময় আসার আগে যে একটা সময় আসবে আমার কাছে দোয়া চাইবা আমি দিব না, আমার কাছে সাহায্য চাইবা, তোমাদের ইমাম সাহেব দোয়া করবে, মক্কা শরীফ দোয়া হবে, মদিনা শরীফ দোয়া হবে তোমাদের জুলুম অত্যাচার দূর করার জন্য, ফালা আস্তান সিরু, আমি তোমাদেরকে নুসরত করব না। কেন? এই কাজ যদি ছেড়ে দাও তখন এই অবস্থা হবে, তোমাদের ইমাম সাহেব দোয়া করবে, মক্কা মদিনায় দোয়া হবে, কিন্তু তোমাদের ঘরে জুলুম বাড়তে থাকবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ রহমত পাইতে হলে, শান্তি কামিয়াবির সাথে থাকতে হলে আমাদেরকে এই কাজ নিয়েই চলতে হবে। ব্যক্তিগত ইমান আমল তো থাকতেই হবে, হক্কানি ওলামায়ে কেরাম থেকে শিখতে হবে। ওলামা কেন লাগে? তারা এই জিনিসগুলো বুঝাবে। মাদ্রাসা কেন লাগে? মাদ্রাসা না হলে হক্কানি ওলামায়ে কেরাম কোত্থেকে পাইদা হবে? কোরআনে বলা হয়েছে বাল্লিগ বা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজেল হয়েছে ওটা তাবলিগ করো। তো ওটা তাবলিগ করতে হলে কোরআন হাদিস জানা লাগবে না? তো সে জানার লোক কোত্থেকে তৈরি হবে? মাদ্রাসা লাগবে। সহি মেহনত করতে হলে ওলামা লাগবে, ওলামা তৈরি করতে হলে মাদ্রাসা লাগবে। এই কাজ নিয়েও চলতে হবে, আবার মাদ্রাসা কায়েম করে ছেলেপেলেকে হাফেজ আলেম বানাইতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, দুনিয়ার কোন কুফুরি শক্তি আমাদেরকে ধ্বংস করতে, ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত এই সহি মেহনতের সাথে ওলামায়ে কেরামের কেয়াদাতে, তাদের নেতৃত্বে জুড়ে থাকার তৌফিক দান করেন। আমরা রাশিয়ার ওই আওয়াজ না তুলি, রাশিয়াতে একটা আওয়াজ উঠছিল, ওলামা দরকার নেই, এই আওয়াজ উঠছিল, ওলামায়ে কেরামকে শহীদ করা হয়েছিল, তারপর তো কমল দাম এসে গেল। আল্লাহর দুশ্মনরা কিন্তু সেই আওয়াজ এখানেও আমাদের কিছু ভাইকে শিখাই দিছে, ওলামা দরকার নেই। আরে ওলামা দরকার নেই তাহলে রসুলও দরকার নেই? ওলামারা কি নিজের কথা বলে নাকি? ওলামা তো রসুলের কথাগুলো বলে, ওলামা দরকার নেই কথা রসুল, রসুল দরকার নেই, তো তার তুমি কি করবা? তো সে গুমরা হয়ে যাবে, সে কখনো বামপন্থী দিয়ে মিলবে, কখনো কখনো যাদের আকিদা ঠিক নেই তাদের সাথে মিলবে, এবার ওর টাক্কর খাইতে থাকবে, হ্যাঁ কখনো থানায় এই ধর্ণা ধরবে, যত গলত রাস্তা আছে এগুলো করবে, পত্রপত্রিকায় মিথ্যা বিবৃতি দিবে, তাদের তো ঠিকানা নেই। ওলামা দরকার নেই মানে রসুল দরকার নেই, এই কথা বলার পরে তার তো আর হেদায়তের কোনো ব্যবস্থা নেই, সে শুধু গলত দেখাবে, টাক্কর খাইবে। তবে এই আওয়াজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, ওলামা দরকার নেই এই আওয়াজ থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। নবী বলে গেছেন যে ওলামার সাথে জুড়ে থেকে করো, ইলিয়াস রহমাতুল্লাহ বলে গেছেন আমার এই কাজ অতদিন পর্যন্ত হকের উপর থাকবে যতদিন এই জামাতের সাথে আগে পিছিয়ে ওলামায়ে কেরাম থাকবে, ততদিন মনে করবো এই জামাত হকের উপর আছে। আর ওলামা শূন্য হয়ে যাবে তখন বুঝবে এরা হকের উপর নেই। ইলিয়াস রহমাতুল্লাহ বলে গেছেন ওলামা না থাকলে তিনি বলে গেছেন এটা আমার জামাত না, এটা হকের উপর না, এটা একটা ভবঘুরে ফেতনার জামাত। এই জামাতের নাম দিয়েছেন উনি ভবঘুরে। ওলামার দরকার নেই কত তারা বলবে, তাদের নাম উনি দিয়ে গেছেন ভবঘুরে ফেতনার জামাত। সেটা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এখন সময় খুব কম, আমরা পর থেকে আমাদের এরাদা পেশ করি যে আমরা এই কাজের জন্য কতটুকু সময় দিতে রাজি আছি। হ্যাঁ আমরা এক একজন দাঁড়াই দাঁড়ায় আমাদের মনের নিয়ত পেশ করি রমজান আসতেছে, রমজান আমরা সময় লাগানোর নিয়ত করি। তিনচিল্লা আপনার মহল্লার বাইরে আসছেন, আর দাঁড়ান সকলে দাঁড়ান, দাঁড়াই দেখাই দেন আমি এত কষ্ট করে আসছি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক,
দুই সপ্তাহের মধ্যে মাসুরাত ইন্ডিয়া,
আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, সব দিক দিয়ে ওঠেন, সব দিক দিয়ে ওঠেন ভাই, হ্যাঁ সব উঠি, শয়তানের কোমর ভেঙে দেই আমরা, দাঁড়াই দেয় শয়তানের কোমর ভেঙে দেই, আল্লাহ কবুল করুক, আল্লাহ আল্লাহ কবুল করুক। আচ্ছা বসেন, এবার বসেন, আর কি দোয়া
নামাজের পরে কথা
আচ্ছা বলেন।